تیسرا اپریل 2019 ترجمان کابر عارف اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر جلسہ ختم بخاری تے عظیم الشان درس ایوان بیان الجامعہ الاسلامیہ فضل خدا میگھولا دوہار ڈھاکہ
عن سعيد عن ابي هريره رضي الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ومن سنة المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة مغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومهم وعلومه آمين يا رب العالمين أنه قال باب قول الله تعالى ونزعوا الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر قال حتى وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم
ছবি তুলবেন না ভাই, ছবি তোলা গুনাহের কাজ। ছবি তুলে আবেগে আজকাল টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষরাও বহুত আফসোসের কথা। ছবি তোলা নিঃসন্দেহে গুনাহের কাজ। এই বুখারি শরীফের যে পিসটা আমার সামনে খোলা আছে এর মধ্যেই আছে রসুলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ছবি তোলে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন যে এর ভিতরে এখন রূহ দাও, রূহ দিতে পারবে না তাদের উপর আজাব নাজিল হবে। নাউজুবিল্লাহ। কেন আমরা এই বাড়াবাড়ি করতেছি ভাই? আলেম হইয়া তালবেলেম হইয়া হাজি সাহেব হইয়া মুসলমান হইয়া তো আমরা গুনাহের কাজ কেন করব? আমরা তো আমাদের আল্লাহর কথা শুনবো, আল্লাহর রাসূলের কথা শুনবো। কে কি বললো সেটা আমাদের শোনার বিষয় না। জান্নাতের রাস্তা হলো আল্লাহর কথা শোনা, আল্লাহর রাসূলের কথা শোনা। যে এটা করবে সে সোজা জান্নাতে পৌঁছবে ইনশাআল্লাহ। দুনিয়ার ডান বাম না দেখি সোজা সিরাতুল মুস্তাকিমের উপর চলি। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কয়েকবার পড়ি আমরা সুবহানাল্লাহিল আযীম আল্লাহ জেলা জেলাল ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদের নাজাত দান করেন, ঈমান ইসলাম দ্বীনের উপরে আল্লাহ আমাদেরকে কায়েম রাখেন, দ্বীন ঈমান ইসলাম নিয়ে জিন্দা থাকা, দ্বীন ঈমান ইসলাম নিয়ে মৃত্যুর জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আপনজন প্রিয়জনদের কবুল করেন, সমস্ত মুসলমানকে কবুল করেন। আমার ভাইরা, ঈমান সবচেয়ে বড় সম্পদ, ঈমান সবচেয়ে বড় দৌলত। হাজারো ভুল ত্রুটি থাকা সত্ত্বেও ঈমান যার সিনাতে আছে, আল্লাহর কসম সারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়েও তার মর্তবা বেশি। শুধু ঈমানের বরকত, ঈমান এত বড় জিনিস। সমস্ত নবী রাসূলগণ এক দাওয়াত নিয়ে ছুটতেন মানুষের কাছে, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, তো ফের তুমি কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার অলিগলিতে ঘুরতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা বিশ্বাস করো, এটা বলো, তোমরা সব কামিয়াব হয়ে যাবে। এজন্য ঈমান যার মধ্যে থাকবে সে কামিয়াব। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর কায়েম দায়েম রাখেন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু মানুষদের সৃষ্টি করছেন, মানুষ যাতে মানুষ থাকে, মানুষ যাতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ইয়াদ করে, আল্লাহকে মানে, সেই রাস্তা শিখানোর জন্য নবী রসুলদেরকে আল্লাহ পাক পাঠাইছেন। প্রথম নবী হজরতে আদম আলাইহিসসালাম, একের পর এক নবী আল্লাহ তাআলা পাঠাইতে থাকছেন। শুরুতে যে নবীদেরকে পাঠাইতেন আল্লাহ পাক, সেই নবীদের নিকট ওহির পরিমাণ হচ্ছিল কম, ওহি আসতো কম পরিমাণে, এবং সে ওহির মধ্যে মূল আলোচ্য বিষয় হতো ঈমান এবং তাওহীদ, আল্লাহকে মানো। হুকুম আহকাম এগুলো কম ছিল, বিধানাবলীর পরিমাণ খুব কম ছিল। হযরত নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত যত নবী রসূল আসছিলেন, তাদের নিকট আল্লাহ পাক যেই ওহী নাযিল করতেন, তার মধ্যে বিশেষভাবে লম্বা অংশই হতো এ পৃথিবীর নিয়ম শৃঙ্খলা, এ পৃথিবীতে বসবাসের বিভিন্ন রকমের এই জাগতিক বিষয় আদি, কিভাবে হাঁড়ি পাতিল বানানো লাগবে, কিভাবে কোনো একটা তরকারি তৈরি করতে হবে, একটা সালন কিভাবে তৈরি করতে হবে, এগুলো মানুষের কোনো কিছু জানা ছিল না। মহান রব্বুল আলামিন নবী রসুলদের মাধ্যমে এগুলো শিক্ষা দান করছেন, ছুরি বানানো, দা বানানো, হাঁড়ি পাতিল বানানো, যা কিছু এই পৃথিবীতে বসবাসের জন্য দরকার, এই সব কিছু নবী রসুলদের মাধ্যমে, ওহির মাধ্যমে আল্লাহ পাক লোকদেরকে জানাইতে থাকছেন। শুরুতে শরীয়তের হুকুম আহকামের পরিমাণ কম ছিল। হ্যাঁ, হযরত নূহ আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের পরের থেকে যত নবী রসুল আসছেন, তাদের নিকট আল্লাহ পাক হুকুম আহকাম নাজিল করতে থাকছেন, এইভাবে নামাজ পড়ো, এইভাবে রোজা করো, এইভাবে যাকাত, এইভাবে হজ, এইভাবে তুমি আমল করো, এইভাবে জিন্দেগি বানাও, এরকম তাফসিলি ভাবে শরীয়তের বিধানাবলী আল্লাহ পাক দান করছেন। এটা নূহ আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের পরে নবীদের উপরে এরকম ওহী নাজিল হয়েছে। এজন্যই আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইলা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। হে রসুল, আপনার নিকট সেই রকম ওহি আমি নাজিল করছি যেরকম নূহ আলাইহিসসালাম এবং তার পরের নবীদের উপর যেই রকমের ওহি আমি নাজিল করছিলাম, একই রকমের ওহি আমি নাজিল করছি আপনার উপরে। আমার ভাইরা, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যেটার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়, ইহ জীবনের মানুষের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা হয়, আরাম হয়, মানুষের কল্যাণ হয়, সেগুলো আল্লাহ পাকের নেয়ামত। উড়োজাহাজ নেয়ামত, রেলগাড়ি নেয়ামত, বাস নেয়ামত, তো এরকম সাগর নদীতে শিব চলে সেটা নিয়ামত, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু সারা জাহানের সব নিয়ামত একত্র করার পরে এটা যদি সাত আসমান জমিন ভরে যায়, তো তার চেয়ে বড় নিয়ামত এক ইমান বলার ইমান, তার চেয়ে বড় নিয়ামত হলো এক ইমান বলার ইমান। সাত আসমান জমিন ভরা ধন সম্পদ নিয়ামত হীরা জওয়াহেরাত সবটার মালিক যদি একটা মানুষ হয়ে যায় এবং সেই লোকটা সারা পৃথিবীর বাদশা হয়ে যায়, ঈমান নাই তো চিরদিন জাহান্নামে জ্বলবে, নাউযুবিল্লাহ তাআলা মিন জালিম। আর দিন আনে দিন খায় অথবা এক বেলা খায় আর দুই বেলা উপাস থাকে, সিনাতে তার ঈমান আল্লাহর কসম এই লোক জান্নাতে যাবে। জন্য ঈমান সবচেয়ে বড় জিনিস। ঈমান যার মধ্যে আছে ফকির হলো সে অনেক বড়, ফকির হলো সে অনেক বড়। ঈমান যার মধ্যে আছে সে আলেম না সাধারণ মানুষ, ঈমান তাকে অনেক ঊর্ধ্বে উঠায় অনেক বড় বানায়। রাজা বাদশাহ সিংহাসনে বসন্ত মানুষ তাকে সম্মানিত মনে করে, সিনাতে যার ঈমান তার মর্যাদা সিংহাসন বলাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। কিন্তু এই যে দৌলত ঈমানের, এটা আমরা সংবাদ পাইলাম কিভাবে, নবী রসুলদের মাধ্যমে। তো নবী রসুলদের নিকট আল্লাহ পাকের নিকট থেকে ওহি আসতো, ওহি এক ভারী ব্যাপার। ওহি মূলত আল্লাহ পাকের কালাম, আল্লাহর কথা। যেরকম আমাদের আওয়াজ আছে, তো মুহাদ্দিসিন বলেন, যদিও মুতাকাল্লিমিন এই কথা বিশ্বাসী না, কিন্তু সমস্ত মুহাদ্দিসিন এই ব্যাপারে জমহুরি মুহাদ্দিসিন একমত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, সব মুহাদ্দিসিন এই ব্যাপারে একমত যে যে আল্লাহ পাকেরও কথার আওয়াজ আছে। কিন্তু কোরআন শরীফে আছে আল্লাহ পাকের হাত, তো আমাদের হাতের মতো হাত না, আল্লাহর হাত আল্লাহর হাত, কি কথা বুঝেন নাই। কোরআন শরীফে আছে আল্লাহ পাকের চক্ষু আছে, তো আমাদের মতো চক্ষু না, আল্লাহর চক্ষু সেটা আল্লাহর চক্ষু, আল্লাহর হাত আল্লাহর হাত, অনুরূপ আল্লাহর কথা আল্লাহর কথা, আল্লাহর আওয়াজ আল্লাহর আওয়াজ, সেটা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আসমানে জিবরিল আমিনের সঙ্গে যখন কথা বলতেন, যেটা জিবরিল আমিন নিয়ে আসবেন নবী রসুলদের নিকট, সে আল্লাহ পাক কথা বলা শুরু করার সাথে সাথে আল্লাহ পাকের আওয়াজ শুনে আসমানের সব ফেরেশতারা বেহুশ হয়ে যেতেন, তারা বরদাস্ত করতে পারতেন না। আল্লাহ আকবার, কি আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কথা কি শান ভাই। এবং সে আওয়াজ হইত আসমানে, যে আওয়াজ হইত সেটা হলো কোন পাথরের উপর শিকল, লম্বা শিকল টানতে থাকলে যেরকম আওয়াজ হইতে থাকে, তো ফেরেশতারা এরকম আওয়াজ শুনতেন আল্লাহ পাকের, আল্লাহ পাকের কথার এরকম আওয়াজ শুনতেন। আবার সেই কথাই যখন, সেই ওহী নিয়া যখন জিবরিল আমিন আসতেন, তো তার সঙ্গে বেসুমার ফেরেশতারা আসতেন জিবরিল আমিনের সঙ্গে। সেই জিবরিল আমিনের নিজেরই ৬০০ ডানা, সেই ৬০০ ডানা সহকারে তিনি যখন উড়ে আসতেন, সে ডানার যে আওয়াজ হইত সেটাই এক বিশাল ব্যাপার। তার সঙ্গে আরো ফেরেশতারা আসেন, ফিরে ফেরেশতারা ডানাওয়ালা, তাদের সেই ডানার আওয়াজের বিশাল এক ব্যাপার, এক আজীব কুদরত, আজীব এক অবস্থা, এক মহিমান্বিত হালত। তো জিবরিল আমিন যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহি পৌঁছাইতেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহি নাজিল হইত, আশপাশে কোন লোকজন থাকলে তারা শুনত মৌমাছির মতো আওয়াজ, যে নাসমাউ সাউতান কাদাবিয়িন কাদাবিয়িন। নাহলে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি নাজিল হওয়ার সময় তো আমরা আশপাশের লোকেরা শুনতাম যেন মৌমাছি আওয়াজ করতেছে, অসংখ্য মৌমাছির আওয়াজ, এরকম মৌমাছির মতো আওয়াজ হইতে থাকতো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ওহির যে আওয়াজ শুনতেন সেটা হলো ঘন্টি পিটাইতে থাকলে, ঘন্টি পিটাইতে থাকলে যেরকম আওয়াজ হইত লাগাতার, সেরকম আওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এবং তিনি বলতে পারতেন না কি ডান দিক থেকে আওয়াজ আসে না বাম দিক থেকে, সামনে থেকে আসে না পিছন থেকে, আওয়াজ আর আওয়াজ তিনি শুনতেই থাকতেন। এবং এত আওয়াজ সে তখন সেটাকে বুঝা এবং ইয়াদ করা মুশকিল লাগত। কিন্তু জিবরিল আমিন যখন ওহি পৌঁছানো শেষ করতেন, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটা একসঙ্গে বুঝে ফেলতেন এবং একসঙ্গে সবটা তার বিলগুলো মুখস্থ হয়ে যেত। আজিব আল্লাহ পাকের শান, শুনতেছেন ভাইরা। সে ওহি যখন নাজিল হইতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত প্রচন্ড ভার লাগত যে যখন নাকি ওহির ওহি নিয়া জিবরিল আমিন আল্লাহর কালাম নিয়া মাত্র এই একটা আয়াত মাত্র নিয়েও যদি জিবরিল আমিন আল্লাহর নিকট থেকে আসমান দিয়ে রওনা হইতেন, সে আল্লাহ পাকের কালামের একটা মাত্র বাক্যের ভারে পুরো আসমান ভাঙ্গা চুরমার হওয়ার উপক্রম হয়ে যেত। পুরো আসমানে চিঠির চিঠির শব্দ হইতে থাকত। এইরকম ওহি যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি হালত হইত সেটাকে বরদাস্ত করা অনেক কঠিন হইত, অনেক মুশকিল হইত। আল্লাহ পাক তাকে শক্তির যোগান দিতেন, এজন্য সেটাকে তিনি বরদাস্ত করতে পারতেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা রেখে একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন, এমন সময় ওহি নাজিল শুরু হলো। জিবরিল আমিন ওহি নিয়ে আসছেন তিনটা মাত্র শব্দের ওহি, বায়রু উলি জরারে, এইটুকু তিনটা আল্লাহ পাকের তিনটা মাত্র শব্দ। এই তিনটা শব্দের ওহি যখন নাজিল হইতেছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো মাথা মুবারক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীর রানের উপরে সেই তিন শব্দের ভারে হযরত যায়েদ বলেন আমার রান একদম ফাইটা ভাঙ্গে চুরমার হওয়ার উপক্রম হয়ে গেছিল। একবার ওহি নাজিল হইতেছিল রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন উটের পিঠে সওয়ার ছিলেন, সেই ওহির ভারে উট জমিনের উপর বসে গেছে। প্রথম তো উটের পা জমিনের ভিতরে ধসতে শুরু করছে, তারপরে উট এসে একদম জমিনের উপর বসে পড়ছে। এসা জিনিস ওহি, এটা হলো ইসলামের মূল, এটা হলো আল্লাহর দ্বীনের মূল বিষয়। আমার ভাইয়ের এজন্য যে ঈমান এবং ইসলামের এই খালেজ বিষয়গুলো মুসলমানদের মধ্যে আলোচনা হলে তো ব্যাপকভাবে মুসলমানরা ইসলামের প্রতি ভীষণ আকৃষ্ট হইত, কিন্তু আফসোসের বিষয় হলো ঈমান এবং ইসলাম এবং দ্বীনের কথা আলোচনার জিম্মাদারি যাদের উপরে তাদের একটা বিশাল অংশই এরকম আছে দ্বীনের কথা বলতে গিয়ে নিজের কথা মিশিয়ে ফেলেন বেশি অংশ। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এটা তো খালেজ দ্বীনের আলোচনা। কোন মুসলমান এখানে আছে যার অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যায়নি, যার কাছে ভীষণ এটার শ্রদ্ধা এবং ভক্তি যার পয়দা হয় নাই, যে আল্লাহ দ্বীন এমন জিনিস এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আমার রসূল তোমাদেরকে যে দ্বীন শিক্ষা দেন নিজের থেকে তিনি কিচ্ছু বলেন না, ওহির মাধ্যমে যেটা আমি তার নিকট পাঠাই সেটাই শুধু তিনি শুনান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পেশ করছেন আমাদের সামনে দিন হিসেবে সবটা ওহি। ওহি দুই রকম, একটা ওহিউল কোরআন আর একটা ওহিউল সুন্নাহ। কোরআনের ভিতরে যেটা আছে এটার নাম ওহিউল কোরআন, আর আল্লাহ পাক কোরআনের বাইরে যে ওহি নাজিল করতেন সেটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় ব্যক্ত করতেন, সেটাকে হাদিস শরীফ বলে, সেটাকে ওহিউল সুন্নাহও বলে, একটাকে ওহি মতলুব বলে, একটাকে ওহি গায়র মতলুব বলে। একটা আমরা নামাজের মধ্যে পড়ি তো কোরআন শরীফ, এটা হলো ওহি মতলুব, ওহিউল কোরআন। আর একটা রসুলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রসুলুল্লাহ বলছেন মানে আল্লাহ তাকে বলছেন পরে তিনি বলছেন, সেটা হলো ওহী ও সুন্নাহ। তো পুরো ইসলামের এই দুই বুনিয়াদ, এরপরে এজমা এবং কেয়াস, এটা কিন্তু এই কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তিকৃত। কোরআন এবং সুন্নাহ হলো এজমা এবং কেয়াসের উৎস, অর্থাৎ ওহির বাইরে ইসলামে কোনো কিছুই নাই, ওহির বাইরে ইসলামে কোনো কিছুই নেই। এই বিষয়টা এই জন্য আলোচনা করলাম, আমরা মুসলমান আমাদের যাতে এটা বুঝে আসে ইসলাম কত দামি জিনিস। হ্যাঁ, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান এবং সারা পৃথিবীর জ্ঞানী এবং বিজ্ঞানীদের সমস্ত জ্ঞান ভাণ্ডার, সেটা যদি লক্ষ কোটি সাগর বরাবর হয়, সেটাকে একত্রিত করলে আল্লাহ পাকের এই আসমানি জ্ঞানের এক বিন্দুর সমান কি সেটা হবে? এটা মুসলমানদের বিশ্বাস করতে হবে। এই কথা যার অন্তরে থাকবে, এই ইমান যার অন্তরে থাকবে, বিশ্বাস যার অন্তরে থাকবে, সে যখন কোরআন খুলবে পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো এক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সে সাত আসমান জমিন না লক্ষ কোটি আসমান জমিন থেকে ভারী লাগবে তার কাছে, লক্ষ কোটি আসমান জমিন থেকে সেটা ভারী মনে হবে তার কাছে যখন সে পড়বে এক হাদিস শরীফ ইন্নামাল আমাল বিন নিয়াত আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। একটা মাত্র হাদিস পড়বে সাত আসমান জমিন থেকে লাখ কোটি গুণ ভারী মনে হবে সেটা, এবং মুসলমান তখন এই কথা অন্তর থেকে বিশ্বাস করবে এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রসুলের কালাম, এটা আমার আল্লাহর বাণী, এটা আমার রসুলের বাণী। কথা বুঝে আসছে ভাইয়েরা? এই ওহী হচ্ছে দিনের মূল। তো একটা ওই কোরআনে পাকে মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, কোরআনের অর্থ মর্ম ব্যাপকভাবে শিক্ষা দেওয়া হয়, যেটাকে তাফসির বলে। তাফসির নিজের থেকে করার কারো কোনো অধিকার নেই, কোরআন আল্লাহ নাজিল করছেন, এবং তাফসির এবং ব্যাখ্যা কি হবে এটা আল্লাহ পাক নবীকে নিজে শিক্ষা দান করছেন, অথবা নবীর অন্তরে ঢালতে থাকছেন, সেটা নবী কোরআনের ব্যাখ্যা রূপে ব্যক্ত করছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, জামিউ মা তাকুলুল আইমা শরহুন লিস সুন্নাহ ও জামিউ মা ফি সুন্নাহ শরহুন লিল কুরআন। এই পৃথিবীতে যত আইমা ইকরাম যারা আল্লাহর দিনের ব্যাখ্যা পেশ করছেন যে এই মশলা এরকম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা হালাল, এটা হারাম, ইমাম শাফি রহমাল্লাহ বলে দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এটা বলে দিলেন, ইমাম মালিক বলে দিলেন, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ তাআলা বলে দিলেন। তো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাগুলো প্রচারিত হয়েছে। তো তাদের একজনকে এক একজনকে পৃথিবীর মানুষ মানে, তো একটা পরিচয় যে হযরত ইমাম ইমাম মালিক রহমুল্লাহর ব্যাখ্যা যেটা মালিকি মজহাব, ইমাম শাফি রহমুল্লাহর কোরআন হাদিসের ব্যাখ্যা এটা পুরাটার নাম শাফি মজহাব, ইমাম আহমদ ইবনে হাম্বলের কোরআন হাদিসের ব্যাখ্যা এটা হাম্বলি মজহাব, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কোরআন হাদিসের ব্যাখ্যা এটা হলো হানাফি মজহাব। হানাফি মজহাব কোন এক ব্যক্তির মতবাদ না, মালিকি মজহাব কোন ব্যক্তির মতবাদ না, হাম্বলি শাফি মজহাব কোন ব্যক্তির মতবাদ না, বরং কোরআন হাদিসের ব্যাখ্যা সেটা। এই কথা বুঝেন নাই? তবে কোরআন হাদিসের সেই ব্যাখ্যাগুলো বুঝতে গিয়া তাদের মধ্যে কিছুটা মত পার্থক্য হয়ে গেছে, এজন্য আলাদা আলাদা মজহাব নামে সেটা পরিচিত হয়েছে। মজহাব কোরআন হাদিসের বাইরের কোন জিনিস না, যে মনে করে মজহাব কোরআন হাদিসের বাইরের জিনিস সে অমাবস্যার অন্ধকারের চেয়ে ঘোর অন্ধকারে ডুবে আসে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? পানি খাও ধরেছ। কিছু মুসলমান ভাইয়েরা অতি আবেগী, তারা বলতে থাকে যে মজহাব কিছু না, আমরা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আমল করব। ভালো কথা, আপনারা যদি এতটা সক্ষম এবং যোগ্য হন সরাসরি কোরআন হাদিস থেকে আপনারা আমল করবেন, আমাদের আপত্তি কি? যদি এত যোগ্য আল্লাহ আপনাদের বানান, তো আমরা আপনাদেরকে বলবো উজুর ফরজ কয়টা, সর্বমোট উজুর ফরজ কয়টা কোরআন শরীফ থেকে বের করে দেন, যে কোন কোন আয়াতের মধ্যে লেখা আছে, কোন সুরের মধ্যে লেখা আছে আল্লাহ বলে দিয়েছেন যে উজুর ফরজ চারটা অথবা পাঁচটা অথবা সাতটা, সে আয়াতটা দেখায় দেন। কি কথা বুঝেন নাই? অথবা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বেসুমার হাদিস, হাদিসের মধ্যে এক জায়গায় খুলে দেখায় দেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন পরিষ্কার ভাষা যে উজুর ফরজ এতটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, উজুর সুন্নত এতটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট সতেরো, এরকম কোন জায়গায় বলে দিচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম? এটা কি আছে কোন জায়গাতে? এইভাবে কি আছে? তো নামাজের ফরজ কয়টা, রোজার ফরজ কয়টা, উজুর ফরজ কয়টা, হজ্জের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, এগুলো আমরা পাইলাম কোত্থেকে? এই যে বড় বড় আইম্মায়ে কেরাম, ফোকাহায়ে কেরাম কোরআন হাদিসের অকুল সাগর মন্থন করে তারা আল্লাহ রসুলের কথার ঢং থেকে উদ্ধার করছেন। আল্লাহ এবং রসুল এই ভাষায় যেখানে কথা বলেন সেটা দেখা যায় অলঙ্ঘনীয়, অবশ্য কর্তব্য, তাহলে এটা ফরজ। কি কথা বুঝেন নাই? পরে তারা আল্লাহ 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 রসুলের কথা অলঙ্ঘনীয় এবং অবশ্য পালনীয় কথাগুলোর তারা নাম দিচ্ছেন এটা ফরজ। সে ফরজের থেকে আর একটু কম স্তরের, কিন্তু সেটাও ত্যাগ করা সম্ভব না, ওটার নাম দিচ্ছেন ওয়াজিব। কি কথা বুঝেন নাই? তো এই যে বিভিন্ন পরিভাষা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এটা আইম্মায়ে কেরাম এই পরিভাষাগুলো ব্যক্ত করছেন, এইভাবে তারা যে কিতাবগুলো পড়ে কোরআন সুন্নার আলোকে লিখছেন, এটা ফেকার কিতাব, এটা নূরুল ইজা, এটা হেদায়া কি, এটা শরীফ কায়া, এটা কামজুদ্দাকায়, এক একটা কিতাব মানে কোরআন হাদিসের অকুল সাগর থেকে মন্থন করে নিয়ে আসা মুসলমানদের আমলের সুবিধার্থে তারা উল্লেখ করছেন উজুর ফরজ দেখো এই কয়টা, উজুর ফরজ টোটালি কয়টা, উজুর মধ্যে সুন্নত টোটালি কয়টা, কিন্তু এই উজুর ফরজ আর সুন্নত এগুলোকে উদ্ধার করে নিয়ে আসতে তারা পুরা 30 পারা কোরআন এর ব্যাখ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশুমার হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের কথা এবং বাণী এবং ব্যাখ্যা বিশ্লেষণ এই সবটাকে তারা সামনে রেখে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তো আপনারা, আপনি আমি দোকানে দোকানে কাজ করি, ফ্যাক্টরিতে ফ্যাক্টরি চালাই, ব্যবসা বাণিজ্য করি, অথবা কারো জিম্মাতে রাষ্ট্র পরিচালনা, কেউ ক্ষেত খামারের কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ গাড়ির ড্রাইভার, তো উনি কি পারবেন 30 পারা কোরআন থেকে এই হুকুমগুলো শরীয়তের বিধানগুলো বের করে নিয়ে আসতে? ওই রিক্সার চালক এবং গাড়ির ড্রাইভার অথবা কোন ফ্যাক্টরি মালিক তিনি বুখারী শরীফের ভিতর থেকে শরীয়তের মসনা মাসাইল বের করে নিয়ে আসতে পারবেন? তো যারা এরকম কথা বলেন যে আমরা তো ডাইরেক্ট কোরআন হাদিসের উপর আমল করব, তো আপনি এরকম দেখাইয়া দেন না যে কিভাবে আপনি আমল করতেছেন, কোথেকে আপনি গুলো বের করে নিয়ে আসছেন, কি কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এগুলো শুধু এমন ধরনের কথা, আমি বলবো না এরা সীমা লঙ্ঘনকারী, কিন্তু আমি এটা বলতে বাধ্য, এরা ভীষণ আবেগী, এরা ভীষণ আবেগী এবং মারাত্মক আবেগী এবং অতি আবেগী, যে আবেগ সীমা অতিক্রম করে, যে আবেগ সীমা অতিক্রম করে, যে আবেগ তাদেরকে সুনির্দিষ্ট জ্ঞানের উপরে রাখতে অক্ষম, যেটা তারা কোন সঠিক রাস্তার উপর চলতে সম্পূর্ণ ব্যর্থ হইতে বাধ্য। কথা বুঝতেছেন ভাইয়েরা? তো মজহাবের অর্থ হলো কোরআন এবং সুন্নার আলোকে সে শরীয়তের বিধানগুলো সুবিন্যস্ত ভাবে পেশ করা। এটা তো উম্মতের উপরে কেয়ামত পর্যন্ত উম্মতের মুসলমানের উপরে এই সকল আইম্মায়ে কেরামের মস্ত বড় এহসান, যে আল্লাহ রসুলের কথাগুলো, আল্লাহ রসুলের বিষয়গুলো যেটা আল্লাহ রসুল আমাদের কাছে চান সেটা তারা সুবিন্যস্ত ভাবে আমাদের কাছে পেশ করে গেছেন, বিস্তারিত ভাবে আমাদের কাছে তুলে ধরছেন। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারলাম? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওহী আদম আলাইহিসসালাম থেকে নাজিল হওয়া শুরু হয়েছে, সর্বশেষ ওহী নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তিনি বলছেন লা নাবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবী দাবি করে সে মিথ্যাবাদী, সে কোন ক্রমে নবী না, তার কোন কথা গ্রহণযোগ্য না। যদি আল্লাহর নবীর পরে কাউকে নবী মানা হয় সে কাফের হয়ে যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপরে ইমানের উপর থাকার তৌফিক দান করেন। ওহী নাযিল হয়েছে সব নবী রাসূলদের উপরে, কিন্তু হযরত এক এক নবীর উপরে ওহির পরিমাণ ছিল কি? হযরত আদম আলাইহিস সালামের উপরে ওহী নাযিল হয়েছে সর্বমোট 10 বার। কয়বার নাযিল হয়েছে মনে স্যার? সর্বমোট 10 বার। আরেক বর্ণনা অনুযায়ী সর্বমোট 12 বার। আদম আলাইহিস সালামের উপর ওহী নাযিল হলো কতবার? হয় 10 বার না হয় 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, তার উপরে ওহী নাযিল হলো সর্বমোট কতবার? 4 বার। সর্বমোট কতবার নাযিল হলো? 4 বার। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, নূহ আলাইহিস সালামের উপর সর্বমোট ওহী নাযিল হলো কতবার? মাত্র 50 বার। আপনারা শুনতেছেন খেয়াল করে? মাত্র 50 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, কত বড় নবী! আল্লাহ পাক এই উম্মতকে বলছেন, আমাদের রসূলকে বলছেন, আমাদেরকে বলছেন, আমার ইব্রাহিম আমার ভীষণ প্রিয়, তোমরা তাকে অনুসরণ করবে। ইব্রাহিম আমার খলিল, কি কথা বুঝুন নাই? সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে এক বর্ণনা অনুযায়ী 48 বার, আরেক বর্ণনা অনুযায়ী মাত্র 42 বার। শুনতেছেন আমার কথা? হ্যাঁ। আর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অনেক বড় নবী ছিলেন, অনেক উঁচু স্তর নবী ছিলেন। হারুন আলাইহিস সালাম তার ভাই, তিনিও নবী ছিলেন, কিন্তু তিনি ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের সহযোগিতার জন্য। কথা বুঝুন নাই? তিনি নবী ছিলেন কিন্তু হযরত মূসা আলাইহিসসালামের সহযোগিতার জন্য আল্লাহ পাকের নিকট থেকে তিনি চাই নিছেন, আল্লাহ আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন তো আমার কাজে সুবিধা হবে। তো সেই মূসা আলাইহিসসালামের উপর ওহি নাযিল হয়েছে মোট 400 বার। কথা বুঝে আসতেছে ভাই? মূসা আলাইহিসসালামের পরে নবী ছিলেন কে? হযরত ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের উপর ওহি নাযিল হয়েছে মাত্র 10 বার। আর আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সর্বশেষে আসা সত্ত্বেও তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সমস্ত নবীদের তিনি প্রধান, এবং যার পরে আর নবী আসবে না। সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহি নাযিল হয়েছে সর্বমোট 24,000 বার। এবং সেই ইসলাম, সেই দিন আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, শুকর করা উচিত কিনা? সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। কোরআন শরীফের ভিতরে ওহি, হাদিস শরীফের সব কিতাবের মধ্যে ওহি, এই ওহি, ওহির কথাগুলো, ওহির এলেম গুলো, ওহির জ্ঞান সমুদ্র, এটা মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। তাহলে কি এই মাদ্রাসা? এই মাদ্রাসার মর্যাদা কত বড়? এই আলেমদের মর্যাদা কত বড়? এলেম যারা শিক্ষা করেন, এই মাদ্রাসার তালবেলেম বা শিক্ষার্থী, তাদের মর্যাদা কত বড়? এত বড় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা। যে একজন আলেমের মর্যাদা এত বড়, আসমান জমিনের সমস্ত মাখলুকাত আলেমের জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকে, এবং সাগর নদীর মাছেরা পর্যন্ত আলেমের নিকট দোয়া করতে থাকে, আলেমের জন্য দোয়া করতে থাকে। এবং পৃথিবীতে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবীগণ, নবীগণের ভিতরে সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আলেমরা হচ্ছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব বা প্রতিনিধি, তার স্থলাভিষিক্ত। অর্থাৎ আলেমদের নিকট আল্লাহর নবীর নিকট যে এলেম ছিল সেটা আলেমদের নিকট, পার্থক্য এতটুকু যে নবী নবী ছিলেন, আলেমরা নবীর গোলাম কিন্তু নবীর গোলাম, এবং নবীরই আমানতের বাহক কিন্তু তারা নবী না, নবীর অনুসারী এবং নবীর প্রেমিক এবং নবীর দেওয়ানা। এবং কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সুপারিশ করতে বলবেন যে আমার গুনাহগার বান্দাদের জন্য সুপারিশ করো, প্রথম ডাকবেন নবীদেরকে, তোমরা আসো সুপারিশ করো। এরপরে ডাকবেন আলিমদেরকে যে এখন দুই নম্বরে আলিমরা আসো, তোমরা এখন সুপারিশ করো। তিন নম্বরে ডাকবেন শহীদদেরকে, ইয়াসফা ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলছেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় আলেমের মর্যাদা নবীর পরে এবং শহীদদেরও উর্ধে। আর যারা কোরআন হাদিসের এলেম অর্জন করে তাদের মর্যাদা কত বড়? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1500-এরও ঊর্ধ্বে তিনি কিতাব লিখছেন ইসলামের ব্যাখ্যা সম্পর্ক সম্বলিত। সেই মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলতেন, মাদ্রাসার ছোট্ট থেকে ছোট্ট একজন তালবেলিমকে দেখলে শ্রদ্ধায় ভক্তিতে আমি আপ্লুত হয়ে পড়ি। কেন? এই কারণে যে আমার রসুল বলছেন এই কথা, ওয়াইনাল মালাইকাতা লাতাজাউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলম। আসমানি এলম, কোরআন সুন্নার এলম অন্বেষণকারী যে শিক্ষার্থী, যে ছাত্র, যে তালবেলেম, কোন ফেরেশতা, ফেরেশতারা যখন তাকে দেখতে পান শ্রদ্ধায় নিজের নূরের ডানা তার পায়ের নিচে বিছাইয়া দেন। তো তিনি বলেন যে আল্লাহর ফেরেশতারা, নূরের ফেরেশতারা তাদেরকে এত শ্রদ্ধা করে, তো আমি আশা বলি তাদেরকে কেন শ্রদ্ধা করব না, তাদেরকে দেখলে কেন আমি শ্রদ্ধা আপ্লুত হয়ে পড়ব না। তো আমাদের এই দিনই মাদ্রাসাগুলোতে এলমি দিন শিক্ষা দেওয়া হয় এইভাবে। এবং এই জন্যই হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সেনাবাহিনীর ছাউনিগুলো, সেনাবাহিনীর ক্যাম্পগুলো এক একটা দেশকে রক্ষা করে, আর এক একটা দিনই মাদ্রাসা আল্লাহ পাকের পূর্ণ দিনকে রক্ষা করে, পূর্ণ দিনকে হেফাজত করে। এজন্য এই দিনই মাদ্রাসাগুলোর সঙ্গে যারা জড়িত, চাই তারা মাদ্রাসার শিক্ষক, চাই তারা মাদ্রাসার পরিচালক, চাই তারা মাদ্রাসার ছাত্র, চাই তারা মাদ্রাসার ডোনার, চাই তারা মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ, আল্লাহর কসম তাদের মর্তব্য অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এলেম তো এত বড় জিনিস মিয়া, যে এলেমের কারণে নবী নবী, সে এলেম যেখানে সংরক্ষিত হয় সেই প্রতিষ্ঠানের মর্যাদা কত বড়, যে আলেম দিন সে এলেমকে বহন করেন তার মর্যাদা কত বড়, সে এলেমের খেদমত যারা করেন তো তাদের মর্যাদা কত বড়। আমি এই বিষয়ে যেহেতু সময় মোহতাম সাহেব বলছেন যে অনেক সময় থেকে লোকজন অপেক্ষমান, এজন্য অল্প সময়ের মধ্যে আমরা বুঝলি শেষ করলে এটা ভালো হবে, সেজন্য আলহামদুলিল্লাহ যদিও অনেক গুরুত্বপূর্ণ একক বিষয় মনে হচ্ছে কিন্তু আমি বেশি লম্বা করতে ইচ্ছা হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে অল্প কথায় বুঝ দান করেন। এই দিনই প্রতিষ্ঠানগুলো পৃথিবীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইহুদিরা জিজ্ঞেস করছিল, হে মুহাম্মদ বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা কি, নিকৃষ্ট জায়গা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না, জিবরীল আসলে জিজ্ঞেস করব। এই হলো ইসলাম, এই হলো দ্বীন। যে নবী নিজে পরিষ্কার বলতেছেন আমি জানি না, তার মানে জিবরিলের মাধ্যমে আল্লাহর নিকট থেকে আসবে তখন আমি বলবো, তখন সেটা দ্বীন। এ হলো ঈমান, এ হলো ইসলাম, এ হলো দ্বীন, এ হলো শরীয়ত। তো জিবরিল আমিন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা এবং নিকৃষ্ট জায়গা কি আপনি জানেন? বলল না আমি তো জানি না। যে জিবরিল আমিন সমস্ত নবী রসুলদের নিকট ওহি নিয়ে আসতেন আসমান থেকে, তিনি বললেন আমি তো জানি না, বললো আমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি। তো গেছেন, গিয়া জিজ্ঞেস করছেন, পরে আসছেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আমাকে যাইতে বললেন তা আমি গেলাম, তো আমি সবসময় আল্লাহর নিকট যাই, আল্লাহর নিকট থেকে আল্লাহর কালাম নিয়ে আসি, কিন্তু আপনার বলার বরকতে আমি যে গেলাম এইবার আমার জীবনের সর্বাধিক নিকটবর্তী হয়েছে আমি আল্লাহ পাকের। যে আল্লাহ এবং আমার মাঝখানে মাত্র 70,000 নূরের পর্দা ছিল, এতটা নিকটবর্তী হয়েছেন তাও এই অবস্থা। 70,000 নূরের পর্দা। নূরের পর্দা কি জিনিস এটাকে ব্যাখ্যা করা বোঝানো মুশকিল। হালকা একটু বলি যে একদম ঠিক সকালবেলা পূব আকাশে সূর্য, ওই যে ওই দেখো ওই যে সূর্য কিরকম দেখতে পারে সকলে, কিন্তু সূর্য যখন একদম ঠিক মাথার উপরে আসে তখন কার হিম্মত একদম উপরের দিকে তাকায় বলো ওই যে দেখো সূর্য, সূর্যের উপর তখন কি দৃষ্টি স্থির করা যায়? চোখ অটোমেটিক বন্ধ হয়ে আসে, এটা হলো নূরের পর্দা। এটা হলো নূরের পর্দা, যে সূর্য একটা সৃষ্টি, একটা মাখলুক, তার জ্যোতির প্রখরতা যদি এত প্রচন্ড যে সেখানে স্থির করা যায় না দৃষ্টি, তাহলে এই সূর্যকে সামান্য আলোর ভিক্ষা, কিরণ ভিক্ষা, জ্যোতির ভিক্ষা যে আল্লাহ দান করছেন, সে আল্লাহ পাক নূরের প্রখরতা কত প্রচন্ড সেটা কি চিন্তা করা যায়? তাহলে জিবরিলের কিভাবে সম্ভব আল্লাহর দিকে তাকাবে? এজন্য জিবরিল বলছেন যে আপনার কথার বরকতে এবার যে আমি গেলাম আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্য অর্জন করলাম, আমি এক সবচেয়ে কাছে গেলাম, তা হলো আল্লাহ এবং আমার মাঝখানে 70,000 নূরের পর্দা ছিল। তো আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কি, নিকৃষ্ট জায়গা কি? আল্লাহ পাক আমাকে বললেন সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। উৎকৃষ্ট জায়গা মসজিদ কেন? ওখানে গেলে মানুষ আল্লাহকে নিয়ে মশগুল থাকে, মসজিদে গেলে মানুষ আল্লাহকে নিয়ে মশগুল থাকে। আর যার বাজার নিকৃষ্ট কেন? ওখানে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর থেকে দূরে থাকে, খালি দোকানপাট, ব্যবসা বাণিজ্য, তরি তরকারি, শালা কাপড় এগুলো মনে থাকে, এগুলোর সঙ্গে জুড়ে থাকে, আল্লাহ থেকে দূরে সরে যায়। বুঝা গেল আল্লাহর সঙ্গে থাকা এটা সর্বশ্রেষ্ঠ জিনিস। আর আল্লাহর সঙ্গে থাকার রাস্তা বাতলায় যে জিনিস সেটা হলো এলম, আসমানি এলম। সে এলম এই কোরআন হাদিসের মধ্যে মজুদ। আল্লাহ পাক আমাদের এলেমের কদর করার তৌফিক দান করেন। আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে হাদিসের 9টা কিতাব পড়ানো হয়। কয়টা কিতাব পড়ানো হয়? হাদিসের 9টা কিতাব পড়ানো, হাদিসের কিতাব আরো আছে, এই কয়েকটা কিতাব মাত্র পড়ানো হয়। আলহামদুলিল্লাহ সারা বছর এই তালেবে ইলমরা এই হাদিস শরীফ পড়তে থাকেন। আমাদের ওলামায়ে দ্বীন বলেন যখন হাদিসের কিতাব সামনে আসে, যখন কিতাব পড়ে শোনানো হয় ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরি ইম্মা নাওয়া, তো এই কথাগুলো ডাইরেক্টলি শুনতেন সাহাবায়ে কেরাম, সেটা ছিল নবীর মজলিস, নবীর মজলিস, নবীর মাহফিল, নবী নিজে কথা বলতেন, নবীর মাহফিল। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন মান কানা কিতাব হাদিস ফি বাইতিহি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম, যার ঘরে আল্লাহর নবীর হাদিসের কিতাব আছে আর সে হাদিস যখন পড়া হয় পড়ানো হয় যেন নবী নিজেই সেখানে কথা বলতেছেন। এজন্য এই হাদিসের দর্স যখন করা হয় সম অত্যন্ত শ্রদ্ধা ভক্তি নিয়ে সেখানে বসতে হয় এবং এইভাবে আদবের সাথে বসতে হয় যেন নবী এখানে বয়ান করতেছেন কথা বলতেছেন আর আমরা শুনতেছি, এত আদবের সাথে বসতে হয়। ইমাম শাহবুল্লাহ মুহাদ্দিস দেহলভি ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ইমাম এবং আলেম, তিনি লিখছেন ফিউজুল হারামাইন কিতাবের মধ্যে লিখছেন যে যখন এই বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ হাদিসের কোন কিতাব ছাত্ররা পড়েন এবং উস্তাদ পড়ান, তিনি বলেন যে এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার আয়সা এই উস্তাদ এবং ছাত্রের সিনার সঙ্গে লেগে যায়। এবং তিনি বলেন যে আল্লাহ পাক আমাকে এই তৌফিক দান করছেন যে আমি আমার এই চর্ম চক্ষুর দ্বারা সেটা দিব্যি অবলোকন করতে থাকি দেখতে থাকি। যারা হাদিস শরীফ পড়েন এবং পড়ান তাদের মর্তবা কত বড়। অনেকগুলো হাদিসের কিতাব যেগুলো পড়ানো হয় সেগুলো আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় সমাপ্ত হলো। আল্লাহ তাআলা এই তুলাবায়ে কেরামকে অনেক বড় আলেমে দিন, অনেক বড় হাদিয়ে উম্মত হিসাবে, অনেক বড় আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। সবগুলো কিতাব সম্পর্কে তো এখানে আলোচনা করা মুশকিল, তো এখন আমার সামনে আছে বুখারী শরীফ, এখানে হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলি। আসলে এটা হলো দর্স মানে ক্লাস, তো এম এ ক্লাস যখন চলে ওখানে যদি সরাসরি ছাত্ররা বসে তো ওরা কি বুঝবে কথা বুঝেন নাই। কিন্তু আমাদের উলামায়ে দিন মুসলমান ভাইদের মহব্বতে এমনটা করেন যে হাদিসের সবক যখন শেষ হয় তো বছরের শেষে খতমে সিয়াসিত্তা খতমে বুখারি সকল নামে তো তারা একটা অনুষ্ঠান করেন, এতে আলেম উলামা তালবেলেমরা থাকেন সাথে সাধারণ মুসলমান ভাইরাও থাকেন এবং তাদের মধ্যে একটা অদম্য আগ্রহ এটা লক্ষ্য করা যায় যে আজকের এই বরকতময় নূরের মজলিসে আমিও থাকব। এই জন্য আমরা এটাকে একদম শুধু ক্লাসের আকারে আলোচনা করতে পারি না, এখানে অনেকটা এমন ভাবে আলোচনা করতে হয় যাতে করে অন্যান্য মুসলমান ভাই সাধারণ মুসলমান ভাই যারা কোরআন সুন্নার মহব্বতে বসেন তারাও যেন বুঝতে পারেন। আল্লাহ পাক সেভাবে বলার আমাদেরকে তৌফিক দান করেন। বুখারী শরীফের প্রথম হাদিস যে ইমাম বুখারী প্রথম হাদিস উল্লেখ করছেন যে হাদিসের বর্ণনাকারী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিউ মা নাওয়া, তোমার যে কোনো আমল ছোট হোক বা বড় এই আমলের দাম নির্ধারিত হবে তোমার নিয়তের কারণে। তোমার নিয়ত কি? সারা দুনিয়ার সব আমল তুমি করছো, নিয়ত হলো নাম কামানো, এই আমল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর ক্ষুদ্র একটা আমল করছো কিন্তু তোমার দিল বেকুল, আল্লাহ আমার আল্লাহকে কেমনে রাজি করব, আমার আল্লাহ যদি খুশি হয়ে যেতেন ক্ষুদ্র আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যেটুকু আমল করবে খালেস আল্লাহর জন্য করো তাহলে এটাই তোমার নাজাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সারা জীবন হজ উমরা বেসুমার করতেছে কিন্তু হাদিস হিসাবে পরিচিত হওয়ার জন্য, আর এক লোক জীবনে হজই করতে পারে নাই কিন্তু সে মনে মনে ভাবে আহারে আল্লাহ আমি যদি একটু হজে যেতে পারতাম। ওই লক্ষ্য হজ উমরা করার পরে সে যেহেতু নাম কানমা মানে উদ্দেশ্য ছিল ও যাবে জাহান্নামে, আর ওই লোক যে দেখছে আর বসে বসে চুপে আক্ষেপ করছে আহা আল্লাহ আল্লাহ আপনার ঘরে যদি আমি যেতে পারতাম, ওই লোক খাটি হজের সব পেয়ে যাবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন্নাল হজ্জ ইয়াদিউ মা কানা ক্বাবলাহু, একবার যে ব্যক্তি হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক একসঙ্গে মাফ করে দেন। কি কথা বুঝতেছেন? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিরফ আল্লাহকে খুশি করার নিয়তে যে হজ করে তার সেই হজ্জের একমাত্র বিনিময় হলো সোজা জান্নাত। তো এই ইমাম বুখারী রহমাল্লাহ এই কিতাবের শুরুতে সবক দিচ্ছেন, হে আলেম, হে তোলাবা, হে মুসলমান ভাইয়েরা, পয়লা কাজ এখলাস। পয়লা কাজ হলো একলা, যেটাকে নিয়ত ঠিক করা বলে, তা সি এ নিয়ত। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ছয়টা উসুল বাতলাইছেন, তার মধ্যে একটা হলো তাসিয়ে নিয়ত। আল্লাহর কসম এটা বড় ভারী বিষয়, অনেক ভারী বিষয়। দেখেন কতটা ভারী, যে আপনি কাজ করলেন একদিনের, এক ফ্যাক্টরির মালিকের অধীনে আপনি চাকরি করেন, একদিনের কাজ করছেন, আপনাকে পঞ্চাশ বছরের কি পারিশ্রমিক দিবে, একশো বছরের বিনিময় দিবে, অথবা এক মাসের বিনিময় দিবে? আপনি বড় ভদ্র লোক, ভালো মানুষের ছেলে, বাবাজি আপনি এক মাসেরটা নিয়ে যান, কোন ফ্যাক্টরির মালিক এটা করবে? তাহলে আমার আপনার আমার বয়স যদি হলো সত্তর, সত্তর বছর আমল ইবাদত করলাম, তা কি ইবাদত? সারাদিন নিজের কাজ, আজান হলে নামাজটা পড়লাম, পাঁচ ভক্ত নামাজটুকু পড়লাম, অল্প স্বল্প কিছু আমল দিন রাত চব্বিশ ঘন্টা, পুরো এক মাস পরে আপনি আমি প্রত্যেকে বসে যদি আমার আমার আপনার নেক আমলের হিসাব করি, কয় কেজি হবে? কি খেয়াল করছেন? কয় কেজি হবে, কয় মন হবে, কতটুকু হবে? এইরকম আমল করলাম আল্লাহর জন্য, বাকি সব করলাম নিজের জীবনের জন্য। সারাদিন ব্যস্ততা, বন্ধু বান্ধব, সামাজিক বিষয়াদি, রাষ্ট্রীয় বিষয়াদি, ফ্যাক্টরির বিষয়াদি, ব্যবসা বাণিজ্যের বিষয়াদি, আত্মীয় স্বজনের বিষয়াদি, এই নিয়ে সারাদিন আমরা সারা দুনিয়ার মানুষ ব্যস্ত, কি কথা বুঝেন নাই? আর আল্লাহর হুকুম পালন করলাম একটু একটু। তাহলে ঠিক আছে, সত্তর বছরের আমলের বিনিময়ে না হয় সত্তর বছর হে বান্দা তুমি জান্নাতে থাকো, তারপরে কই যাবেন? কি কথা বুঝেন নাই? সত্তর বছরের নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক যদি তারপরও দিয়ে দিলেন যে যাই করছো, আচ্ছা ঠিক আছে আমার জন্য করছিস, তো চল যা তুই সত্তর বছর জান্নাতে থাক, তারপরে তারপরে তো বের হওয়া লাগবে, তাহলে জান্নাতে অনন্তকাল থাকবেন কিভাবে? উমদাতুল কারি এই কিতাবের ভিতরে ইমাম বদরুদ্দিন আনী রহমতুল্লাহ লিখছেন যে মহান রব্বুল আলামিনের নিকট মুমিনের নিয়তের মর্তবা এত বড় যে ও আমল করছে মাত্র ষাট সত্তর বছর, কিন্তু ওর নিয়ত তো এটা ছিল অনন্তকাল জিন্দা থাকলে অনন্তকাল ইবাদত করবো আল্লাহর, অনন্তকাল ইমানের উপর থাকবো, অনন্তকাল দিনের উপর থাকবো। কি কথা বুঝেন নাই? অনন্তকাল পর্যন্ত দিনের উপর থাকবো, এর বাইরে যাব না আমি। তো সত্তর বছরের আমলের কারণে তার সত্তর বছরের জান্নাত, আর নিয়তের কারণে অনন্তকালের জান্নাত। নিয়ত কত দামি জিনিস, নিয়ত কত ভারী জিনিস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, ঈমান ওয়ালাদের সমস্ত আমলের চেয়ে তার নিয়তের মর্তবা বড়। সে নিয়তের হাদিস বললেন ইমাম বুখারী শুরুতে, আর সর্বশেষ যে হাদিস যে বাব এখানে উল্লেখ করছেন তিনি, সেটা হলো যে বাব কওলিল্লাহ নাযাল মাওয়াজিন আল কিসত ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন কাল কিয়ামতে আমি তোমাদের আমলের ওজন করব, মাপব, মাইপে দেখব, ভালো হলো সেটা মাপব, মন্দ হলো সেটা মাপব, নেকির পাল্লা হবে, বদির পাল্লা হবে। কি কথা বুঝেন নাই? তো ইমাম বুখারী শেষে এটা আনছেন যে আমলের ওজন হবে কর্মের, নিজের জীবনের সকল কর্মের কাল কেয়ামতে পাল্লা পরিমাপ হবে, সেটা হবে কবে? কেয়ামতের মাঠে। কিন্তু দুনিয়ার জীবনে কি কি করতে হবে? পয়লা কাজ ইমানের পরে এখলাস নিজের মধ্যে পয়দা করা, নামাজ পড়ি, রোজা করি, যত আমল করি আমার মধ্যে এখলাস থাকে, আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করব, বাস এর বাইরে কোনো নিয়ত না থাকে। আর পুরো কিতাবের ভিতরে কি করব কি না করব সেটা দেখাইছেন, কি কথা বুঝেন নাই? করণীয় বর্জনীয় এগুলোকে শিক্ষা দিচ্ছেন। সর্বশেষ যে অধ্যায় উনি এখানে আনছেন সেটা হলো যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে নাযাউল মাওয়াজিন আল কিসত ইয়াউমিল কিয়ামা, যে আমি ইনসাফপূর্ণ পাল্লা কাল কিয়ামতে কায়েম করব, তোমাদের আমলের ওজন করব, এটা আল্লাহ পাক বললেন এখানে। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো আমাদের আহলুসুন্নাহ ওয়াল জামাত অর্থাৎ আহলে হক উলামায়ে দীন যারা সর্বযুগে সাহাবা থেকে নিয়া তাবিন তাবে তাবিন সর্বযুগের আহলে হক উলামা এবং মুসলমানরা অন্তর থেকে এটা বিশ্বাস করেন যে তাদের এটা আকীদা যে কাল কিয়ামতে আমাদের আমলের ওজন হবে। এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটা ফেরকা ছিল মুতাজিলা, তারা বলতো না কাল কিয়ামতে আমলের কোনো ওজন হবে না, আমল যে রেকর্ড থাকে আমল নামায় নোট থাকে কাল কিয়ামতে আল্লাহ পাক এটা দেখবেন, দেখার পরে একটা ফয়সালা করে দিবেন যা তুই জান্নাতে যা তুই জাহান্নামে, আমলের কোনো ওজন হবে না। এটা হলো মুতাজিলাদের কথা, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমলের ওজন হবে। মুতাজিলারা আমলের ওজন হবে না বলতো কি কারণে, তারা বলতো কথারে কেমনে ওজন করে, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 20,000 বার 20 লাখ বার, এইটা তো এইটার ওজন করবে কি দিয়া, হ্যাঁ 100 টাক চাউল হলেও ওজন করা যায়, 100 টাক চাউল হলেও ওজন করা যায়, 1 টাকার কাগজ হলেও ওজন করা যায়, কিন্তু আমি 20 কোটি বারও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি এইটারে ওজন করবেন কে, এটার তো কোনো শরীর নাই, কি কথা বুঝেন নাই। এই জন্য মুতাজিলারা বলতো যে আমলের ওজন হইতেই পারে না, ওরা বিবেক বুদ্ধির দ্বারা প্রভাবিত ছিল। কিন্তু যে যারা কোরআন সুন্নাতে বিশ্বাসী ওহিতে বিশ্বাসী, তো তাদের কথা হলো যে বিবেক প্রথম না, আল্লাহ আল্লাহ রসুলের কথা প্রথম, আল্লাহ আল্লাহ রসুলের কথা যেটা সেটা ফাইনাল, আল্লাহ আল্লাহ রসুল যা বলছেন সেটা আমাদের বুঝে না আসলো সেটাই সঠিক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা মেরাজে গেলেন, কি কথা বুঝেন নাই, মক্কা শরীফ থেকে আসলেন বাইতুল মুকাদ্দাস এক রাতে, যেখানে আসতে 1 মাস লাগে, সেখান থেকে চলে গেলেন 7 আসমান অতিক্রম করে আল্লাহ পাকের নিকট, আবার ওই রাতে জান্নাত জাহান্নাম সব ঘুরে ঘুরে দেখে আসছেন, ওই রাতের মধ্যেই তিনি চলে আসছেন, কি কথা বুঝেন নাই। সকালবেলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহ পাক আজকে রাত্রে মেরাজে নিয়ে গেছেন, এই সব দেখে আসছি, কাফেরদের উল্লাস কি, কাফেরদের উল্লাস আর টিটকারি, তারা বলো যে আরে এই খবরটা প্রথম দেওয়া দরকার আবু বকর সিদ্দিককে, যে লোকের কোনো কিছু বোঝানো যায় না, মুহাম্মদকে এমন মানা মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবরটা আজকে তারে দেওয়া দরকার, তার মাথায় কিছু আসুক, দৌড়ায় তারা গেছে, গিয়া বলে যে আবু বকর খবর পাইছো তোমার বন্ধু কি বলেন, কি এই রাত্রে নাকি তিনি এখান থেকে মক্কা থেকে একদম বাইতুল মুকাদ্দাস সেখান থেকে একদমই 7 আসমান সব অতিক্রম করে আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে চলে গেছেন, সেখান থেকে জান্নাত জাহান্নাম সব দিকে আবার রাতারাতি ফিরে আসছেন, শুনলা হযরত আবু বকর বললেন যে তিনি এটা বলছেন, বলে হ্যাঁ, বলে এর থেকেই ভারী জিনিস তার কথার উপর বিশ্বাস করছি, চোখে দেখে নেই আল্লাহকে, তিনি বলছেন এক আল্লাহ তো আমি সেটা বিশ্বাস করছি, এটা তো তার চেয়ে সহজটা, যদি এটা তিনি বলে থাকেন এটাকে অকপটে বিশ্বাস করে নিলাম, এক বাক্যে বিশ্বাস করে নিলাম, শুনতেছেন এর নাম হলো ইমান, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম। এই জন্যই ইমানওয়ালার অন্তরাত্মা ভীষণ পবিত্র, অকল্পনীয় ভাবে পবিত্র, ইমানওয়ালার অন্তরাত্মাকে ইমান এতটা পবিত্র বানায় দেয়, আল্লাহ পাকের একদম নিকটবর্তী বানায় দেয়, কি কথা বুঝতেছেন ভাইরা। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এখানে যে রব্বুল আলামিন কোরআন শরীফ যখন নিজেই বলেন ওয়ানাজাউল মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতে আমি মিজান পাল্লা কায়েম করব, তোমাদের আমলের ওজন করব, তাহলে আমরা কেন এটা বিশ্বাস করব না যে আমাদের আমলের ওজন হবেই। হ্যাঁ, এক বর্ণনাতে আছে যে কাল কিয়ামতে মিজান পাল্লা কায়েম হবে এবং ওজন যিনি করবেন তিনি জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম মিজান পাল্লা ওজন করবেন, এবং সেই মিজান পাল্লা এত বিশাল বড়, 7 আসমান জমিনকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় পুরাটা ওর ভিতরে এসে যাবে, এত বিশাল এক এক পাল্লা, কারণ বন্দাদের আমলও তো সেরকম। এক হাদিস শরীফে আছে না, আত-তাসবিহু নিসফুল মিজান, কোন মুমিন যদি খাটি অন্তরে একবার সুবহানাল্লাহ বলে যে মিজান পাল্লার অর্ধেকটা পরিপূর্ণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ তামলাউহু, যদি কোন মুমিন একবার আলহামদুলিল্লাহ খাটি অন্তরে বলে আলহামদুলিল্লাহ মিজান পাল্লার পুরাটাকে পরিপূর্ণ করে ফেলে, তাহলে সে মিজান তো লাগবেই এরকম বিশাল বড় মাপার জন্য। এখন এই কোরআন শরীফের আয়াতে আছে মাওয়াজিন, আমি মিজান মানে পাল্লা সমূহ কায়েম করবো কাল কিয়ামতে, তাহলে মিজান পাল্লা কি একটা হবে না অনেকগুলি, বাহ্যিক ভাবে মনে হয় অনেকগুলো, তো এই হিসাবে হইতে পারে যেটা যে এক একজনের আমলের আলাদা আলাদা পাল্লা হবে, কি, অথবা এক এক রকমের আমলের আলাদা আলাদা পাল্লা হবে, মিজান মানে পাল্লা, এক এক, যেমন নামাজের জন্য আলাদা পাল্লা, রোজার আলাদা পাল্লা, হজের আলাদা পাল্লা, এরকমও হইতে পারে। কিন্তু মুহাক্কিকিন যারা ইসলাম কোরআন সুন্নাহর এলেম যাদের আল্লাহ পাক খুব দান করছেন, তাদের অধিকাংশের মত হলো না অনেকগুলো মিজান পাল্লা হবে না, একটা মাত্র পাল্লা দিয়ে আল্লাহ পাক সকলের আমল মাপবেন। আল্লাহ পাকের সেই কুদরত এবং ক্ষমতা আছে এবং সেই পরিমাপ করবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কথা বুঝে আসছে ভাইরা? বাকি এখানে আল্লাহ পাক বলছেন মাবাজিন বহু বচন, এই হিসাবে যে অনেক মানুষের আমল তো ওজন করা হবে, সেই হিসাবে বলছেন এটা মাওয়াজিন, মাওয়াজিন আল কিস্ত, আল কিস্তটা সিফত আর মাওয়াজিন মৌসুফ, কিস্ত মাসদার, তো মাসদার তো হচ্ছে সিফত হবে কেমনে, এজন্য কেউ বলছেন যে জাওয়াত আল কিস্ত, জাওয়াত শব্দ এখানে মাজুব আছে, লিয়াউমিল কিয়ামা, লাম এখানে লিত তালিল অথবা লিত তাওকিত, কথা বুঝেন নাই, অথবা লাম বমানা ফি, এখানে কিছু কথা আমাদের তালবিলদের জন্য বলতে হচ্ছে অল্প অল্প। ওয়াকাল মুজাহিদ আল কিস্তাস আল আদল, হ্যাঁ, তো আলে হক যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বলেন যে আমলের ওজন হবে, তো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কেমনে করবে, নামাজ পড়লাম এটা রুকু সেজদা এটার ওজন কেমনে করবে, তো আহলে হকের ওলামাদের মধ্যে কয়েক মত, কেউ বলছেন যে ভাই আমলকে একটা শরীর আল্লাহ দিয়ে দিবেন ওইটার ওজন হবে, আমলটাকে নামাজের একটা শরীর হবে, রোজার একটা শরীর হবে, জিকিরের একটা শরীর হবে, দোয়া মোনাজাতের একটা শরীর হবে, হজের একটা শরীর হবে, ওই শারীরিক বস্তুটার ওজন হবে, কেউ ওই কথা বলছেন। আর কেউ বলছেন যে না আমলের আমলকে আল্লাহ শরীর দিবেন না, কিন্তু আমল যেই আমল নামার মধ্যে যে বইয়ের মধ্যে রেকর্ড বইয়ের মধ্যে আমলের রেকর্ড আছে নোট আছে ওই আমল নামাটার ওজন হবে, কেউ এই কথা বলছেন। কিন্তু আমাদের ওলামায় হকের ভিতরে অধিকাংশের মত হলো, জমহুরে ওলামার মত হলো যে না এইসব কথা না, একদম ডাইরেক্ট আমলটারই ওজন করবেন আল্লাহ তাআলা, আল্লাহ পাকের সে ক্ষমতা আছে সে কুদরত আছে। আর বর্তমান পৃথিবীতে সেটা বুঝতে সহজ হয়ে গেছে, সেটা কি আগে এগুলো মানুষকে বোঝানো যেত না, এখন তো তাপ, যেমন নাকি ভাই গরম কতটুকু, এবার আজকে আজকের দিনে তাপমাত্রা কতটুকু দেখেন তো একটু, একজনে দেখে বললো যে ও 21 ডিগ্রি সেলসিয়াস, কয়েকদিন আগে আমরা দেখলাম যে মদিনা শরীফে ঠান্ডা পড়েছে, তা কি ব্যাপার কি, পরে দেখা গেল যে 16 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পড়তেছে। তো তাপমাত্রা এটাকে মাপা যায়, ঠান্ডা এটাকে মাপা যায়, কি কথা বুঝেন নাই, তো জ্বর মাপা যায়, জ্বর কি কোন শরীর, এটাকে মাপা যাচ্ছে, জ্বরকে মাপা যায়, ঠান্ডা মাপছি, গরম মাপা যায়, শীতলতা মাপা যায়, বাতাস মাপা যায়, সবকিছু মাপা যায়। এই যুগে এই বিশ্বাস করা তো সহজ হয়ে গেছে, তার মানে আল্লাহ পাক সরাসরি আমাদের আমল সমূহেরই ওজন করবেন। তবে এক্ষেত্রে একটা জিনিস, সেটা হলো যে আমল যাদের থাকবে তো কাফের মুশরিকের আমল সেটারও ওজন হবে আর মুসলমানদের আমলের ওজন হবে। কাফেলের আমলের ওজন করলে লাভটা কি, ওর তো জাহান্নামে যাওয়াই লাগবে চিরকালের জন্য, যে কাফের কাছে কারো পাওনা থাকতে পারে, এক কাফের আরেক কাফেরকে কষ্ট দিছে, তো ওর পাওনাটা পরিশোধের জন্য ও যদি কোনো ভালো কাজ করে থাকে ওটা দিয়ে ওর পরিশোধ করে দেওয়া হবে, কি কথা বুঝেন নাই। কোন কাফের কোন মুসলমানকে কষ্ট দিছে, ক্ষতি করছে, হক নষ্ট করছে, কাফের কিছু ভালো কাজ আছে, বিধবাকে সারিয়ে দিছে, কোন গরিবকে সাহায্য করছে, কোন রোগীর সাহায্য করছে, ওই তার যে ভালো কর্মের বিষয়গুলো এগুলো ওই যে মুসলমানের ক্ষতি সে করছে তাকে এগুলো দিয়ে দেওয়া হবে, এভাবে মুসলমান লাভবান হয়ে যাবে, কি কথা বুঝেন নাই। এবং এটাই বাস্তব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি দেখলাম আমার চাচা আবু তালেব যে মুসলমান না হওয়া সত্ত্বেও, ঈমান না আনা সত্ত্বেও, যেহেতু তিনি আমার খেদমত করছেন, আমার উপকার করছেন, এজন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাকে লঘু শাস্তি দিতেছেন, সবচেয়ে হালকা শাস্তি, কি কথা বুঝেন নাই। এজন্য আমাদের ওলামায়ে দীন বলেন যে কাফেরদের ভালো মন্দ দুই রকম কাজ থাকলে জ্বলবে যদিও জাহান্নামে, কিন্তু তাদের ভালো কাজগুলোর কারণে তাদের তার আযাবের ভিতরে শিথিল করে দিবেন আল্লাহ তাআলা, কি কথা বুঝেন নাই। হ্যাঁ, ওই কাফের যার জীবনে কুফর এবং শিরকের সঙ্গে খারাপ জিনিস ছাড়া ভালো কিচ্ছু নাই, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন। আর ওই মুমিন যার জীবনে ঈমানের সঙ্গে আছে শুধুই নেক আমল, শুধু নেক কাজ, শুধু ভালো কাজ, গুনাহ একটাও নাই, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর যাদের ন্যাক এবং বধ ভালো মন্দ দুইটা আছে এদের আমলের ওজন হবে। তো ওজন করতে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুজাল মাওয়াজিন ইয়াউমুল কিয়ামা, কাল কিয়ামতে মিজান পাল্লা কায়েম করা হবে। ফামান রাজাত হাসানাতু আলা সাইয়্যাতিহি মিসকাল যাররাতিন, যার ন্যাক আমল সরিষার দানা পরিমাণ এক বিন্দু পরিমাণ বেশি হবে, গুণাও আছে নেকিও আছে কিন্তু দেখা গেল যে নেকিটা একটু বেশি, এক দানা পরিমাণ এক সরিষা পরিমাণ বেশি, আল্লাহ পাক বলবেন যা তোর সবগুলো গুণা মাপ তোর জান্নাতে দিয়ে দিলাম। মানে বেসুমার গুনার গুনা, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুনা সাত আসমান জমিন ভরে ফেলছে কিন্তু ওজন করে দেখা গেল যে ওর নেকির পরিমাণ এক বিন্দু এক বালু পরিমাণ বেশি, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কি কথা বুঝতেছেন? ওমান রাজাত সাইয়াতু আলা হাসানাতিহি মিসকাল হাববাতিন দাখালান নার, কিন্তু যার নেক বধ দুটাকে ওজন করতে গিয়ে দেখা গেল যে গুনা এক রত্তি বেশি হয়ে গেছে তাকে জাহান্নামে দিয়ে দিবেন, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝতেছেন? এজন্য আমার ভাইয়েরা কোনো গুনাকে ছোট মনে করতে নাই আর কোনো নেকিকে হালকা মনে করতে নাই। আল্লাহ আমাদের নেক কাজের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এখানে কোরআন শরীফে যেহেতু ওই ওজনের কথাটা আসছে তো কোরআন শরীফে এক আয়াত আছে জিরু বিল কিসতাসিল মুস্তাকিম, ইমাম বুখারীর এটা অভ্যাস যে কোন কোরআন শরীফের একটা আয়াত এই প্রসঙ্গক্রমে মনে হলে ওইটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন। ওই আল কিসতাস ওজনের প্রসঙ্গে আল কিসতাস শব্দ মনে পড়ছে, বলেন যে আল কিসতাসের ব্যাখ্যা হলো যে ইমাম মুজাহিদ বলছেন এর মানে হলো আদল ইনসাফ, রুমি ভাষাতে এটাকে ইনসাফ বলে, এটা ওনার ইমাম মুজাহিদের এটা মত। কিন্তু ইমাম তবরি বলছেন যে না কিসতাস মানে মিজান, কিসতাস মানে কি মিজান, কারণ জিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজন করো যে সঠিক কিসতাসের দ্বারা। তো ওটা যদি আদলের অর্থ হয় তাহলে কি অর্থ হলো, যে জিনু বিল কিসতাসিল মুস্তাকিম মানে জিনু বিল আদলিল মুস্তাকিম হলো না, তাহলে এটা কি অর্থ হলো, কিসতাস মানে মিজান। এজন্য ইমাম তবরির কথাটা এখানে অধিকতর গ্রহণযোগ্য, কথা বুঝে আসছে? হ্যাঁ, ওয়াইকালু আল কিস্ত মাসদার আল মুকসিত, কিস্ত মুকসিতের মাসদার, আসলে মুকসিতের মাসদার হলো আকসাত একসাত, কিন্তু কিস্তকে মুকসিতের মাসদার মুকসিত বললেন কিভাবে, আসলে কদরুন তাকদীরের মাসদার, কদরুন আসলে তাকদীর, তো ওটা মাজুবাতুল আজাজ মাজুবাতুল জাওয়ায়েত, যে বেশি হরফ যেগুলো ছিল মাসদার ওগুলোকে সরায় দিয়ে খালি কদরুন মানে তাকদীর। অনুরূপভাবে সালামুন মানে তাসলিম, অনুরূপভাবে কিস্তুন, এখানে যদিও এটা মুজাররাত কিন্তু আকসাতে ইউকসিদু একসাতের অর্থ দেয়, এটা বুঝেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইসমাইল এখানে এসকাল করছেন মুকসিদুন মাসদার কিস্ত হয় কিভাবে, ইমাম আল্লামা ইসমাইলের এসকাল সহি না, বরং কিস্ত উনি বুঝাইছেন মাসদার আল মুকসিদ মানে কিস্ত মুকসিদের মাসদারের অর্থ দেয়, এই হলো অর্থ। কি কথা বুঝেন নাই? বাবে জরাবা থেকে কাসাতা ইয়াকসুতু কাস্তান মানে জুলুম করা, আর বাবে এফাল থেকে আকসাতা ইয়াকসুতু মানে ইনসাফ করা, কারণ বাবে এফালের একটা খাসিয়ত হলো সলবে মাকাজ। তো যখন যে জুলুমকে সলব করবে তো কি হবে, ইনসাফ হবে। কোরআন শরীফে দুটোই আছে, ওয়াম্মাল কাসিতুনা ফাকানুল জাহান্নামা হাতাবা, কাসিত এখানে জালেমের অর্থে, যেই আল্লাহর হুকুম লঙ্ঘন করে সেই জালেম, যেই আল্লাহর হুকুম লঙ্ঘন করে সেটাই কি সেই জালেম। আর ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফওয়ালাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যেই আল্লাহর হুকুম মোতাবেক চলে সে হলো ইনসাফওয়ালা। কি কথা বুঝে আসতেছে ভাইরা? এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালিমাতান হাবিবাতান ইলা রহমান, কালিমাতান মানে কালাম, যেমন কালিমাতুশ শাহাদা কালিমাতুল ইখলাস, দুইটা কালাম এরকম যেটা আল্লাহ পাকের নিকট অনেক প্রিয়, মানে এই দুই কাল এই দুই কালেমা যে ব্যক্তি পড়বে সে আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যাবে। ইলার রহমান সীমাহীন দয়াময়ের নিকট এটা প্রিয়, মানে এই দুইটা কালেমা যে বান্দা পড়বে আল্লাহ পাকের সীমাহীন রহমত তার দিকে মুতাবজ্জি হয়ে যাবে, বেসুমার রহমত সে পেয়ে যাবে। খাফিফাতানে আলাল লিসান, জবানে পড়তে হালকা কিন্তু সাকিলাতানে ফিল মিজান, কাল কিয়ামতে মিজান পাল্লায় কালেমা দুটো যখন উঠানো হবে ভীষণ ভারী হবে। এই যে তরজমাতুল বাব শিরোনাম যেটা ছিল নাজাউল মাওয়াজিন আল কিস্তা ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কাউলহুম তুজান, সেটার জন্য দলিল হলো এই সাকিলাতান, যে আল্লাহর রাসূল বলছেন যে মিজান পাল্লায় আমল ভারী হবে, তো ভারী হওয়া তো এটা ওজনের সিফত, ওজনের বৈশিষ্ট্য, বোঝা গেল নিঃসন্দেহে আমলের ওজন হবে। সেই দুইটা কালিমা যেটা পড়তে সহজ কিন্তু মিজান পাল্লায় ভারী এবং আল্লাহ পাকের নিকট দারুণ প্রিয়, সেই কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার কখনো পড়া হয় কিনা, কয়েকবার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ মানে আল্লাহ একদম পাক পবিত্র, আর অবিহামদিহি মানে আল্লাহ সকল সুন্দর গুণাবলীর অধিকারী। আল্লাহ পাকের গুণাবলী দুই প্রকার, একটা হলো আদমি আর একটা হলো উজুদি, মানে কিছু গুণাবলী এরকম লা শারীকা লাহু, লা ওয়ালিদা লাহু, লা ওয়ালাদা লাহু, লা জাওজাতা লাহু, আল্লাহর কোন দোষ নাই, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই, কি কথা বুঝুন নাই, এ হলো এক ধরনের সিফাত। আরেকটা হলো আল্লাহ পাক কুদরতওয়ালা, আল্লাহ হায়াতওয়ালা, আল্লাহ এলেমওয়ালা, এটা হলো সিফাতে উজুদি, কি কথা বুঝেন নাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জিকির শিক্ষা দিচ্ছেন যে অল্প কথা সবগুলো গুণ একসঙ্গে প্রকাশ করা হয়। সুবহানাল্লাহ মানে সব দোষ থেকে আল্লাহ পবিত্র, আর বিহামদিহি মানে সমস্ত গুণাবলী আল্লাহর মধ্যে আছে, সমস্ত পূর্ণ গুণাবলী। এজন্য এই কালেমা যে পড়লো সেজন্য আল্লাহ পাকের সব প্রশংসা একসঙ্গে করলো, এই জন্য এই কালেমা কাল মিজান পাল্লা এত বেশি ভারী হবে। শুনতেছেন ভাইরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি এটা হলো মুয়াক্কাদ, আর সুবহানাল্লাহিল আযীম এটা হলো মুয়াক্কাদ। মুয়াক্কাদ মুয়াক্কাদ মিললে এটা হলো এই মুবতাদা মুয়াক্কার, আর এর পূর্বে যে আছে না কালিমাতান মওসুফ, হাবিবাতান সিফত, খাফিবাতান সিফত, সাকিলাতান সিফত, এই সবটা মিললে ওটা হলো খবরে মুকাদ্দাম। মুবতাদা খবর মিললে কি হলো? জুবলা ইসমিয়া, কি কথা বুঝেন নাই। কিন্তু যখন কেউ বলে, কেউ যদি বলে ভাই একটা খবর আছে, তখন সব মানুষ অস্থির হয়ে যাবে, খবরটা কি? বলো অনেক ভালো খবর, তখন আরো অস্থির হয়, ভাই কি বলেন না, আরে ভাই বিশাল বড় খবর, তো আরো অস্থির হয়ে যায়, ভাই বলেন না খালি কথা পারান। তো এই যে কথা, এটা ভীষণ বালাগতে পরিপূর্ণ, অলংকারে পরিপূর্ণ, অলংকার সমৃদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী ভীষণ অলংকার সমৃদ্ধ, বালাগতে পরিপূর্ণ। কি কালিমাতান, দুইটা কালেমাস, সাহাবীরা সব হতবাক, ভীষণ অপেক্ষায় জ্বলতেছেন, আল্লাহ কি জানি দুইটা কালেমা, আল্লাহ রাসূল বলতেন দেখো হাবিবাতান ইলা রহমান, দয়াময় আল্লাহর নিকট ভীষণ প্রিয়, এখনো কি এটা বললেন না, তো খালি শোক বাড়তেছে। আরে খাফিফাতান আলাল লিসান, পড়তে কিন্তু সহজ, তোমাদের পড়তে কষ্ট হবে না, আরে এখনো বললেনই না, খালি এটা ওটা বলতেই আছেন, ওটার বৈশিষ্ট্যই বলেন, আসলটা তো বললেন না। আবার সাকিলাতান ফিল মিজান, মিজান পাল্লা অনেক ভারী হবে, আল্লাহ কালিমা শুনলাম না, খালি খালি বৈশিষ্ট্যই শুনলাম, কি কথা বুঝেন নাই। একটু খবরকে মুকদ্দম করলে তখন শোক বাড়ে, আবার তার সিফাত আনলে শোক আরো বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে প্রচন্ড অপেক্ষা তৈরি করে পরে বললেন যে শোনো তাহলে, সেই দুই কালিমা যার খবর এতক্ষণ বললাম সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, কি কথা বুঝুন নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, তো এটা জাহির ভাবে এটা সাজা, মানে মিলানো মিলানো কথা, হাদিস শরীফে মিলানো মিলানো কথার ব্যাপারে আসছে, এটা সুন্দর না, কিন্তু এটা তখন, এটা মজমুম তখন, অসুন্দর তখন, অগ্রহণযোগ্য তখন, যখন যেটা একটা তো আছে কুহান, ওই গণকদের কথা মিলাইয়া মিলাইয়া বলে, গণক যখন মিলাইয়া মিলাইয়া বলে, আর না হলে কৃত্রিম ভাবে খামোখা মান, অনেকের কথাই আছে কথায় কথায় মিলাইয়া বলার অভ্যাস বানাইছে, এটা কোনো সুন্দর বিষয় না। কিন্তু আল্লাহর রাসূল যেটা মিলাইয়া মিলাইয়া বলছেন, আল্লাহর তরফ থেকে যেরকম সুন্দর সেটিং এ আসছে, সেটা তিনি সেটা বলছেন, এবং এর মধ্যে কোনো তাসান্ন নাই, তাকাল্লুক নাই, কোনো কৃত্রিমতা নাই, স্বতঃস্ফূর্ত তার সঙ্গে তিনি বলছেন, আর বলছেন সবটা সুন্দর কথা বলছেন, নূরের কথা বলছেন। এইরকম সাজা, এইরকম কবিতা, এইরকম ছন্দ মোটেই দূষণীয় নয়, বরং প্রশংসনীয়। কি কথা বুঝে আসছে ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং কবুল করেন। আরেকটা বিষয় আলেমুল আমাদের জন্য বলি, সেটা হলো মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম বলছেন বুখারী শরীফের মধ্যে আজিজের নিচে কোন হাদিস নেই। আজিজ বলে ওই হাদিসকে যেটার বর্ণনাকারীর যে কোনো তবকায় দুইজন আছে, তাকে হাদিসে আজিজ বলে না। আর গরিব ফরদ খবরে ওয়াহিদ হাদিস কে বলে যে হাদিসের বর্ণনাকারীর কোন এক তবকাতে একজন বর্ণনাকারী আছে, তাকে কি বলে খবরে ওয়াহিদ অথবা ফরদ অথবা গরিব, হাদিসে গরিব বলে। মুস্তাদরাকে হাকিম ইমাম হাকিম বলছেন যে বুখারি শরীফের মধ্যে গরিব বলতে গরিব বলতে খবর ওয়াহিদ বলতে একটাও নাই, কি কথা বুঝেন নাই। কিন্তু আপনাদেরকে বলি এই যে শেষ হাদিস যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব কিতাবে এটার বর্ণনাকারী, যত হাদিসের কিতাবে আছে আবু হুরায়রা থেকে আর কারো থেকে না, তো আবু হুরায়রা একলা বর্ণনাকারী, তার শিষ্যকে আবু জুরাত, তার ওখানে আর দ্বিতীয় আরেকজন নাই, তিনি একলা, তার শিষ্য উমারা ইবনুল কাকা, তার ওখানে আর দ্বিতীয় বর্ণনাকারী তিনি একলা, তার শিষ্য মুহাম্মদ ইবনে ফুজাইল, তার এখানে তিনি ব্যতীত আর কেউ নেই, তিনি একলা। তাহলে এটা হাদিসে গরিব হলো কিনা, খবর ওয়াহিদ হলো কিনা, তাহলে মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাকিমের যে দাবি বুখারিতে যে আজিজের নিচে কোন হাদিস নাই, এটা কি সঠিক হলো সঠিক না, কি কথা বুঝেন নাই। বাস ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, অনেক বেশি খুশি লাগলো, আমি ভীষণ মুগ্ধ এবং প্রফুল্ল চিত্ত এই অবস্থা দেখে যে আপনারা সকলে এত বেশি আগ্রহের সাথে মহব্বতের সাথে সুশৃঙ্খল ভাবে বসে এখানে শুনলেন। এটা একদিকে শুধু মজলিসের শৃঙ্খলা রক্ষা হয় নাই, আল্লাহর ওহি আল্লাহর দিন আল্লাহর কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের যে আলোচনা এই মজলিসের এই আদব এইভাবে রক্ষা করতে পারা যে অন্তর দিয়ে আপনারা করছেন, এটা বিশাল বড় আমল হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক খুব কবুল করেন। এখন কি দোয়া করা, সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা কুল্লানা ওয়াজআলনা লাক, আল্লাহুম্মা কুল্ল খায়রিন লিকুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، رب اغفر وارحم وأنت خير الراحمين، رب اغفر وارحم وأنت خير الراحمين، رب اغفر وارحم وأنت خير الراحمين، ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيته. يا أرحم الراحمين اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন, দুজাহানের মালিক দুজাহান আপনি আমাদের কামিয়াব করে দেন, আয় আল্লাহ ঈমানে কামিল আমাদের নসিব করেন, ইখলাসে কামিল আমাদেরকে নসিব করেন, আপনার মহব্বত মারেফত আমাদেরকে দান করেন, আপনার বন্দিগি ওয়ালা জিন্দেগি আমাদের নসিব করেন, আমাদের অন্তর এবং জীবনকে নূর দ্বারা আলোকিত বানায় দেন, আয় আল্লাহ আমাদের সকল বালা মুসিবত থেকে নাজাত দান করেন, হেফাজত নসিব করেন, আয় আল্লাহ আমাদের দুজাহানের যা দরকার আপনার অফুরন্ত ভান্ডার থেকে পুরা করে দেন, আয় আল্লাহ সব মুশকিল আসান করে দেন, সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আয় আল্লাহ আমাদের সকলের ঘরে ঘরে নূর নাজিল করেন, রহমত বরকত বেসুমার আপনি নাজিল করেন, আয় আল্লাহ সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন, আয় আল্লাহ সকলকে সকল পেরেশানি থেকে আপনি দান করেন, সকল রিজিকের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করেন, অসুস্থ লোকদেরকে আপনি সুস্থ করে দেন। মোদাব সাহেব কার কথা বলুন, হ্যাঁ আল্লাহ চেয়ারম্যান সাহেবের নাতি অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেন, সুন্দরভাবে কথা বলার শক্তি আপনি নসিব ফরমায় দেন, আল্লাহ যারা এই বিভিন্ন বিষয়ে দোয়ার জন্য আশা করছেন কিন্তু বলতে পারেন নাই, আল্লাহ সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি পুরা করে দেন, সকলের নেক উদ্দেশ্য পুরা করে দেন, সকলের নেক উদ্দেশ্যকে পুরো করে দেন, সকলের রোগীদেরকে আপনি শিফা দিয়ে দেন। আল্লাহ আমাদের মধ্যে, আমাদের ঘরের মধ্যে যারা অসুস্থ, আপনজন প্রিয়জন যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন, সব রোগ ব্যাধি থেকে আপনি সুস্থ করে দেন। শের এবং জাদুতে যারা আক্রান্ত, শের জাদু থেকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ মেহরবান মালিক আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের জিন্দগিতে বরকত দান করেন, ইমানে আমলে তারাক্কি দান করেন, মালে দৌলতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আল্লাহ মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতারা, যারা এখানে জমিন দাতা, তাদেরকে আল্লাহ দুজাহানে তাদেরকে অনেক বড় মর্তবা নসিব করেন। এই মাদ্রাসার সঙ্গে যে উলামায়ে দ্বীন জড়িত যারা পরিচালক মন্ডলী, যারা এখানে মাদ্রাসায় পড়ান এবং যারা তালবে ইলমটা পড়ছেন, আল্লাহ তাদেরকে দুজাহানে অনেক বড় মর্তবা দান করেন। আল্লাহ খাঁটি নায়েবে রসূল রূপে কবুল ফরমান, অনেক বড় আলেমে দ্বীন রূপে কবুল ফরমান, দ্বীনের সাচ্চা খাদেম রূপে কবুল ফরমান। আল্লাহ এই মাদ্রাসার সঙ্গে যে সকল মুসলমান ভাই বোনেরা জড়িত, যারা এই মাদ্রাসার খেদমত করেন, দেখভাল করেন, দেখাশোনা করেন, যত্ন করেন, আল্লাহ দুজাহানে তাদেরকে উচ্চ মর্তবা আপনি দান করেন। আল্লাহ দুজাহানে তাদেরকে উচ্চ মর্তবা দান করেন, দুজাহানে তাদেরকে উচ্চ মর্তবা দান করেন। রসুল সাল্লামের দুনিয়ার থেকে যাওয়ার দেড় হাজার বছর পরেও এই ফেতনার যুগ এমন মুসলমান আছেন যারা মাদ্রাসাকে ভালোবাসেন, যারা কোরআনকে ভালোবাসেন, যারা দিনকে ভালোবাসে, যারা আলেমদেরকে ভালোবাসে, তালবিলিমদেরকে ভালোবাসে, তাদের কাছে ছুটে আসেন, তাদের খেদমতে ছুটে আসেন। আল্লাহ প্রতিযোগিতার সাথে তাদের খেদমত করার এবং এই দিনই প্রতিষ্ঠানগুলো খেদমত করার চেষ্টা করে। আল্লাহ ওই মুসলমানদেরকে আপনি অনেক উচ্চ মর্তবা দান করেন, অনেক উচ্চ মর্তবা দান করেন। আল্লাহ তাদের সকল কষ্ট দূর করে দেন, তাদের সকল নেক উদ্দেশ্য পুরো করে দেন, তাকে তাদের সকল জরুরতকে আসমানি ভান্ডার থেকে পুরো করেন, শত্রুদের থেকে হেফাজত করেন, হিংসুকদের থেকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য আপনি কবুল করেন। আল্লাহ সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন, প্রতিটি দিনই মাদ্রাসার যত জরুরত আসমানি খাজানা থেকে পুরা করেন। আল্লাহ আমাদেরকে এমন এক সুন্দর দেশ দান করছেন আল্লাহ, আমার জানা নাই যে পৃথিবীর আর কোন দেশে এত আলেম ওলামা আছে, এত ছোট আয়তনের মধ্যে এত হাফেজ, এত আলেম, এত মুহাদ্দিস, এত ফকি, এত মুফতি। মেহরবান মালিক আল্লাহ, আমাদের সেদিন এক সংসদ সদস্য বলতেছিলেন যে আমাদের এই ঢাকা শহর মসজিদের শহর নামে পরিচিত ছিল, এখন আমরা বলবো যে এটা এটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। আল্লাহ এত মসজিদ এই দেশে, এত মাদ্রাসা এই দেশে, এত আলেম উলামা এই দেশে আপনি দান করছেন, যাদেরকে মুসলমান অন্তর অন্তঃস্থল থেকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আমাদের দেশের উপর বেসুমার রহমত নাজিল করেন। আমাদের দেশের অনেক উন্নতি অগ্রগতি আপনি দান করেন। আল্লাহ আমাদের দেশের অনেক সমৃদ্ধি নসিব করেন। আল্লাহ আমাদের দেশকে তাম বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন, তাম বালা মুসিবত থেকে হেফাজত করেন, তাম দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহ জায়গায় জায়গায় অনেক দুর্ঘটনার খবর শুনতে থাকে, আল্লাহ সব দুর্ঘটনা থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যকে হেফাজত করেন, আমাদের ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করেন, যারা এই দেশের কল্যাণে, দেশের খেদমতে, দেশের সেবায় নিয়োজিত, তাদের হায়াতে বরকত দেন, আমলে বরকত দেন, তাদেরকে দুশ্মনদের থেকে এবং এক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহরবান মালিক, দুজ জাহানের মালিক, দু জাহান আমাদের কামিয়া ফরমায়া দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে বরকতে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন, অফুরন্ত খনিজ সম্পদ দান করেন, অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। আয় আল্লাহ অফুরন্ত গ্যাস সম্পদ দান করেন, অফুরন্ত তেল কয়লার সম্পদ দান করেন, অফুরন্ত স্বর্ণের খনি আপনি নসিব করেন। আয় আল্লাহ আপনি কাদের মুতলক, আপনি সর্বশক্তিমান, আপনি সবকিছু করতে পারেন। এই সব দৌলত আপনি আমাদের এই দেশে নসিব করে দেন। সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন, সমস্ত মুগরি মুসলিম জাহানের সম্মান মর্যাদা আপনি রক্ষা করেন, সমস্ত মুসলিম জাহানকে আপনি সমৃদ্ধির দ্বারা পরিপূর্ণ করেন। আল্লাহ সমস্ত মুসলমান এবং মুসলিম জাহানের শত্রুদের থেকে আপনি মুসলমানদেরকে, মুসলিম দেশ সমূহকে আপনি হেফাজত করেন, বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহরবান মালিক, আমাদের মজলিসকে, মাহফিলকে নূরে পরিপূর্ণ করে দেন। আল্লাহ নূরে পরিপূর্ণ করে দেন, বেসুমার রহমত নাজিল করেন, বেসুমার রহমত নাজিল করেন, বেসুমার রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের দু জাহান বানায়া দেন, আল্লাহ আমাদের দু জাহান বানায়া দেন। আল্লাহ আমাদের জামি হাকিমুল উম্মতকে কবুল করেন, তার জরুরিয়াতকে আল্লাহ এবং মনসুবাতকে গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ জামিয়া আপনি কবুল করেন। আল্লাহ মেহরবান মালিক, আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের কাউকে মাহরুম করেন না, দোষ যা আমাদের হয়ে গেছে আপনি আপনি জানেন, আপনি মাফ করে দেন। আল্লাহ নফসের এবং শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, আপনার বানায়া জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায়া আপনার রহমতের কোলে আপনি তুলে নিয়েন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমী সাইয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন, অবশ্য অবশ্যই কবুল করেন। হে মালিক, হে দয়াময়, হে মেহরবান, হে আরহামুর রাহিমিন, অবশ্যই কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। والسلام على المرسلين، الحمد لله رب العالمين، صلى الله على النبي الكريم.
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69,
01715 80 18 69, বলো ভাই 01715 80 18 69, অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিচ্ছে।